ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শুক্রবার বেলা 12টা আর বাংলাদেশ ও ভারতে শুক্রবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
দক্ষিণ কোরিয়া বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
রোহিঙ্গাদের স্বভূমে ফেরত পাঠাতে আলোচনায় জোর দিচ্ছে ভারত।
রয়েছে মিয়ানমারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে একটি প্রতিবেদন।
Thousands of women raped. Thousands of men and women shot as they fled villages. Villages surrounded and starved.
এছাড়াও রয়েছে আমাদের নিয়মিত আয়োজন আলাপন। আজকের বিষয়, ব্লু হোয়েল আসক্তির মতো ইন্টারনেটের অপব্যবহার রোধে কি করা যায়। তবে প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, দক্ষিণ কোরিয়া যে ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্রের হুমকি দিচ্ছে তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সুরক্ষার জন্য যে নীতি গ্রহণ করেছে তার কোনো পরিবর্তন হবে না। শুক্রবার পানমুনজুনে যেখানে দক্ষিণ ও উত্তর কোরিয়া আলোচনার জন্য মিলিত হয়, সেই অঞ্চলেই প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের উদ্ধৃতি দিয়ে বলেছেন, এই সমস্যার সমাধান একমাত্র কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমেই হবে আর আমাদের সাধ্যমতো সবকিছুই আমরা করব। দক্ষিণ কোরিয়া বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী নির্মাণ ও কৃষিখাতে কর্মী নেওয়ার ব্যাপারে দুদেশ একমত হয়েছে। বর্তমানে 16,000 বাংলাদেশি কর্মী দক্ষিণ কোরিয়ায় কর্মরত রয়েছেন। এ বিষয়টি নিয়ে ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
দক্ষিণ কোরিয়া কেবলমাত্র দক্ষ কর্মীদেরই নিয়ে থাকে। সরকার তো সরকারের মাধ্যমে কর্মী নেওয়া চালু রয়েছে। একসময় বেসরকারি খাতেও কর্মী পাঠানো হতো, কিন্তু নানা অনিয়মের কারণে 2001 সাল থেকে বেসরকারি খাতে কর্মী নেওয়া বন্ধ রয়েছে। বাংলাদেশ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড এর সহকারী জেনারেল ম্যানেজার নূর আহমদ জানান,
এর মধ্যে 2008 থেকে যাওয়া শুরু করেছে। এটা কন্টিনিউ চলছে।
বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে দক্ষিণ কোরিয়ার ঢাকাস্থ প্রতিনিধি লিম চুং কিম জানান, 2008 সাল থেকে যেসব বাংলাদেশি কর্মী বিমার আর্থিক সুবিধা দাবি না করে দেশে চলে এসেছিলেন, এমন 227 জনকে আর্থিক সুবিধা প্রদান করা হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্র মিয়ানমারের রাখাইন রাজ্যের মুসলিম রোহিঙ্গাদের ওপরে মিয়ানমারের সামরিক সেনারা যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে তা বন্ধের আহ্বান জানিয়েছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বৃহস্পতিবার মিয়ানমারের সশস্ত্র বাহিনীর প্রধান শীর্ষস্থানীয় জেনারেল মিং অং হং এর সঙ্গে টেলিফোনে আলোচনা করেন। রাখাইন রাজ্যে লাগাতার যে মানবিক সংকট এবং নৃশংস অত্যাচার চলছে সে বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রী হেদার নুয়েট জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী টিলারসন এক বিবৃতিতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছেন, 1992 সালে বাংলাদেশের সঙ্গে যৌথ যে চুক্তি হয়েছিল তা যেন তারা বিনা শর্তে মান্য করে এবং সহিংসতা বন্ধ করা সহ যারা সংকটের সময় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তাদেরকেও নিরাপদে দেশে ফিরে আসতে সরকারকে সমর্থন করে। জাতিসংঘ বলছে মিয়ানমার সরকার রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP-র খাদ্য সহায়তা পুনরায় চালু করার বিষয়ে সম্মতি দিয়েছে। WFP-র মুখপাত্রী বেটিনা লুশার সাংবাদিকদের বলেছেন, ওই অঞ্চলে গত 2 মাস তাদের খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধ আছে। বিষয়টি নিয়ে জহুরুল আলমের রিপোর্ট।
গোলযোগ শুরুর আগে WFP সেখানে বিপুল সংখ্যক রোহিঙ্গা এবং বৌদ্ধদের খাদ্য সহায়তা দিয়ে আসছিল। WFP-র খাদ্য সহায়তা স্থগিত হওয়ার পর ওই অঞ্চলে খাদ্য সংকট দেখা দিয়েছে। WFP-র মুখপাত্র বলেছেন, তাদের খাদ্য সহায়তা পুনরায় আরম্ভ করার পরিকল্পনা নিয়ে মিয়ানমার সরকারের সাথে আলোচনা চলছে। তিনি বলেন, গোলযোগপূর্ণ ওই এলাকার পরিস্থিতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় WFP-র খাদ্য সহায়তা সেখানে কবে নাগাদ শুরু হবে তা এখনই বলা সম্ভব। সম্ভব নয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর হিসেব মতে রাখাইনে গোলযোগ শুরুর পর থেকে গত 2 মাসে 6 লাখের উপর রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর দিল্লিতে এক আলোচনা সভায় বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রশ্নে মিয়ানমারের কী সমস্যা সেটা বোঝার চেষ্টা করছে। তাছাড়া সেদেশে জঙ্গি রোহিঙ্গাদের কার্যকলাপেরও নিন্দা করেছে ভারত। বিস্তারিত শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্টে।
জঙ্গি রোহিঙ্গাদের কার্যকলাপেরও নিন্দে করেছে ভারত। পাশাপাশি ওদেশের রাখাইন প্রদেশে নানান পরিকাঠামো উন্নয়নেও ভারত সাহায্য করছে, যাতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনটা সহজ হয়। সমস্যাটা নিয়ে ভারত কথা বলছে একদিকে বাংলাদেশ ও অন্যদিকে মায়ানমারের সঙ্গে। রোহিঙ্গার সমস্যা মেটাতে কোফি আন্নান কমিটির যে রিপোর্টের সুপারিশগুলি তাতেও পূর্ণ সমর্থন রয়েছে ভারতের। এতে মায়ানমারের নাগরিক আইন বদলের কথা বলা হয়েছে। মায়ানমারকে সেটা গ্রহণ করতে রীতিমতো চাপ দিচ্ছে ভারত। আবার মায়ানমারের মানুষ যে রোহিঙ্গাদের প্রতি সাধারণভাবে প্রসন্ন নন এই বাস্তব সত্যকে মায়ানমার সরকারকে যে খেয়াল রাখতে হয় সেটাও মনে রেখেছে ভারত। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ঢাকায় সাবেক ও বর্তমান সেনার কর্মকর্তাদের স্পর্শকাতর বিষয় নিয়ে বৈঠক হওয়ার খবর নাকচ করে দিয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। ISPR এর বরাত দিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে জহুরুল আলমের আরেকটি রিপোর্ট।
উল্লেখ্য, ভারতীয় ইংরেজি দৈনিক দি টেলিগ্রাফ বুধবার ভারত এবং বাংলাদেশের সূত্রের উদ্ধৃত করে লিখেছে, 21 অক্টোবর ঢাকায় গোপন বৈঠকে বসেন 20 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তা। সূত্রের উদ্ধৃতি দিয়ে দি টেলিগ্রাফের ওই প্রতিবেদনে বলা হয়, বৈঠকের স্পর্শকাতর ইস্যুতে আলোচনা করা হয়েছে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কাতালান পার্লামেন্টে শুক্রবার স্পেন থেকে স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছে। ভোটে পক্ষে ভোট দিয়েছে 70 জন এবং বিপক্ষে ভোট পড়েছে মাত্র 10টি, আর 2 জন খালি ব্যালট জমা দেয়। স্পেন থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব পাশ হলে পার্লামেন্টের বাইরে উপস্থিত হাজারো জনতা উল্লাসে ফেটে পড়ে। মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনা জানিয়েছে, নিরাপত্তা বাহিনী দেশের পশ্চিমাঞ্চলের মরু এলাকায় 12 জন সশস্ত্র জঙ্গিকে হত্যা করেছে। শুক্রবারের ঘটনায় কোনো অসামরিক জনগণ প্রাণ হারায়নি। অস্ট্রেলিয়ার হাইকোর্ট শুক্রবার এক আদেশ জারি করেছেন যে দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী এবং 4 জন সেনেটের দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে তারা আইনসঙ্গতভাবে সংসদে থাকতে পারবেন না। কোর্টের সিদ্ধান্তের কারণে বার্নাবি জয়েস ওই পদে থাকার অযোগ্য হওয়ায় 150 আসনের প্রতিনিধি পরিষদে যে এক আসনের সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠিত হয়েছিল, এখন সেই পদ পূরণের জন্য ডিসেম্বরে তারই নির্বাচিত এলাকায় ভোট হবে। নির্বাচনের সময় জয়েস অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের নাগরিক ছিলেন। সাম্প্রতিক মাসগুলোতে জয়েস সহ 7 জন নেতার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি প্রকাশ পাওয়ার পর পার্লামেন্টে প্রশ্ন দেখা দিয়েছে। জয়েস নিউজিল্যান্ডের নাগরিকত্ব বর্জন করলে পুনরায় তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। আল শাবাব জঙ্গিরা 8 সন্তানের মাকে কথিত বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে পাথর ছুঁড়ে হত্যা করেছে। এলাকাবাসীরা জানিয়েছে, রাজধানী মোগাদিশুর 400 কিলোমিটার দক্ষিণে বৃহস্পতিবার সাকৌ শহরের এক চত্বরে ওই হত্যাকাণ্ড দেখার জন্য শত শত মানুষ সেখানে ভিড় জমায়। আল শাবাবের ওয়েবসাইটে একটি অডিও বার্তায় ওই দলের এক বিচারক জানিয়েছে, হাবিবা আলী ইশাক বিবাহিত থাকা অবস্থায় সে অন্য আরেকজনকে স্বামী হিসেবে গ্রহণ করেছিল। সাকাউবাসীরা জানিয়েছে, জঙ্গিরা মহিলাকে গলা অবধি মাটিতে পুঁতে তারপর প্রাণ না যাওয়া পর্যন্ত তার মাথায় পাথর ছুঁড়তে থাকে। পাকিস্তানের ইসলামাবাদে একদল আক্রমণকারী এক সাংবাদিকের উপরে হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করেছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। রোহিঙ্গা নির্যাতনকে কেন্দ্র করে মিয়ানমারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে ভয়েস অফ আমেরিকার মাইকেল বোম্যানের প্রতিবেদন শোনাচ্ছেন রোকেয়া হায়দার।
রোহিঙ্গা মুসলমানরা প্রতিদিন যে ভয়াবহ দুঃখ কষ্ট এবং অত্যাচার ভোগ করছেন, যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলেও কিন্তু তার একটা প্রভাব পড়েছে। প্রায় এ নিয়ে আলোচনা হচ্ছে। ফরেন রিলেশনস কমিটি বা বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির রিপাবলিকান সেনেটর যেমন সম্প্রতি বলেছেন যে এটা একটা মানব বিপর্যয়। কোরি গার্ডনার বললেন,
Nothing short of a humanitarian catastrophe.
তিনি বলেন, মানব বিপর্যয়ের চেয়ে এটা কম কিছু নয়।
বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির ডেমোক্র্যাট সেনেটর বেন কার্ডেন মনে করেন,
Population of the Rohingyas in Burma have left 600,000 out of 1.2 million.
বার্মার রোহিঙ্গা জনসংখ্যার অর্ধেক দেশ ছেড়েছে, অর্থাৎ 12 লাখের মধ্যে 6 লাখ রোহিঙ্গা দেশ ছেড়েছে।
হ্যাঁ, আর বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির ডেমোক্র্যাট সেনেটর জেফ মার্কলির বক্তব্য হচ্ছে,
Thousands of women raped. Thousands of men and women shot as they fled villages. Villages surrounded and starved.
হাজার হাজার নারী ধর্ষিত হয়েছেন, হাজার হাজার পুরুষ ও নারী গ্রাম থেকে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছেন, গ্রামগুলোকে ঘিরে রাখা হয়েছে, মানুষজন ক্ষুধার্থ।
মিয়ানমারের সশস্ত্র বাহিনী এবং বেসামরিক ব্যক্তিরা যেভাবে রোহিঙ্গাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে সে বিষয়ে কিছু আইন প্রণেতা কড়া মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির ডেমোক্র্যাট সেনেটর বেন কার্ডেন আরও বললেন,
Clarity is important. This is ethnic cleansing. It's pretty clear. Yes, I think it's genocide.
এটা জাতিগত নিধন, যা বেশ স্পষ্ট। হ্যাঁ, আমি মনে করি এটা গণহত্যা। সেনেটর কার্ডেন সহ অন্যান্য আইন প্রণেতারা চান জাতিগত নিধনের ঘটনা যে ঘটেছে তা ট্রাম্প প্রশাসন ঘোষণা করুক, আর এটা হবে মিয়ানমারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার সম্ভাব্য প্রথম পদক্ষেপ। গত মাসে যুক্তরাষ্ট্র জাতিসংঘে এই ধরনের ঘোষণার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি বলেন,
We cannot be afraid to call the actions of the Burmese authorities what they appear to be, a brutal, sustained campaign to cleanse the country of an ethnic minority.
আমরা বার্মার কর্তৃপক্ষের এই বর্বরতা, নিষ্ঠুরতা এবং দেশটি থেকে জাতিগত সংখ্যালঘু নিধনে টেকসই প্রচার অভিযানের বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলতে কোনো ভয় পেতে পারি না, বললেন নিকি হেলে। ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ওই নির্মমতার বিষয়ে কথা বলছেন এবং ইয়াঙ্গুন যাতে তাদের আচরণ পরিবর্তন করে সে সম্পর্কেও তারা জোর দাবি জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী প্যাট্রিক মার্ফি বলেন,
End the violence, protect civilians, expand humanitarian and media access, hold those guilty accountable, repatriate safely those who have fled.
সহিংসতা বন্ধ করুন, বেসামরিক ব্যক্তিদের রক্ষা করুন, মানবিক কার্যক্রম ও গণমাধ্যমের প্রবেশাধিকার প্রসারিত করুন, দোষীদের জবাবদিহিতার আওতায় আনুন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়াদের নিরাপদে দেশে ফিরিয়ে আনুন।
মিয়ানমারে যখন গণতান্ত্রিক সংস্কারের মধ্যে দিয়ে অং সান সুচি ক্ষমতা আসেন, তখন ওবামা প্রশাসনের সময় দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়। তবে এখন শাস্তিমূলক ব্যবস্থা বিবেচনায় থাকা উচিত বলেই মনে করছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির রিপাবলিকান সেনেটর বব কোরকার যেমন বলেন,
The United States should not abandon Burma. However, it may be time for a policy adjustment.
যুক্তরাষ্ট্রের বার্মাকে বর্জন করা উচিত নয়, তবে নীতি সমন্বয়ের জন্য এটা উপযুক্ত সময় হতে পারে।
হ্যাঁ, তবে সে যাই হোক না কেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সমগ্র দেশের তুলনায় ব্যক্তিগত মানবাধিকারের বিষয়ের দিকেই দৃষ্টি দিতে চান। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী প্যাট্রিক মার্ফি বলেন,
Well, make those vulnerable populations that still remain more vulnerable, susceptible to the same violence and criminal activity that has taken place thus far.
অসহায় জনগোষ্ঠীর জন্য সীমান্ত নিষেধাজ্ঞাগুলি খুব ভালো হতে পারে, কারণ এখনও একই রকম সহিংসতা এবং অপরাধমূলক ক্রিয়াকলাপের কারণে তারা অধিকতর ঝুঁকির মধ্যে রয়েছেন। মিয়ানমারের মানবিক সংকট নিয়ে যখন কথা হচ্ছিল, তখন বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির ডেমোক্রেট সেন্টার জিন শাহিন হোয়াইট হাউসের ভূমিকার বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন,
What kind of a message does it send to Burmese leadership, military and civilian, when in the United States of America,
যুক্তরাষ্ট্র যখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলিতে তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে, তখন বার্মার সামরিক ও বেসামরিক নেতৃত্বের কাছে কোন ধরনের বার্তা পাঠানো হচ্ছে? বললেন জেন শাহিন।
এদিকে সবশেষ খবর হচ্ছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে।
মিয়ানমারের সশস্ত্র বাহিনী কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মিন অং লিয়াং তার সাথে টেলিফোনে কথা বলার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রাখাইন রাজ্যের অব্যাহত মানবিক সংকটের বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেন।
এবার আলাপন আর আজকের বিষয়, ব্লু হোয়েল আসক্তির মতো ইন্টারনেটের অপব্যবহার রোধে কি করা যায়। অনুষ্ঠানটি সঞ্চালন করছেন রোকেয়া হায়দার ও সেলিম হোসেন।
ধন্যবাদ তাওহিদুল ইসলাম। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলাপনে। আপনারা শুনলেন ব্লু হোয়েল এবং এই ইন্টারনেটের অপব্যবহার রোধে কি করা যায় এই নিয়ে আলোচনা। এই আলোচনা আসলে ব্লু হোয়েলটাকে কেন্দ্র করেই ইন্টারনেটের অপব্যবহারের কথাটি এসেছে, প্রসঙ্গটি এসেছে। ব্লু হোয়েল আপনারা জানেন এক ধরনের সাইবার অপরাধ বলা যেতেও পারে। এই আলোচনায় আমরা এমন তিনজনকে আজকে আমাদের সঙ্গে পাচ্ছি, যাদের দুজন ইতিমধ্যে যোগ দিয়েছেন, আরেকজন যোগ দেবেন, যারা এই সাইবার অপরাধ ইন্টারনেট সংক্রান্ত বিষয় নিয়ে পড়ান এবং বিভিন্ন পৃথিবীর বড় বড় জায়গাতে কাজ করেন। আমার সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন রোকেয়া হায়দার। একটু আগে তাওহিদুল ইসলাম বলেছেন যে আমরা দুজনই আজকে আলোচনায় থাকব।
হ্যাঁ, কারণ আলোচনাটা এত ইন্টারেস্টিং যে আমি না এসে পারলাম না সেলিম।
আচ্ছা, সাইবার অপরাধ নিয়ে আমরা কিছুদিন আগে যে আলোচনা করেছিলাম, যেহেতু এটা এই ব্লু হোয়েল গেমটা সাইবার সংক্রান্ত একটি ব্যাপার, এই জন্য
ইন্টারনেট তো আজকাল মানে ঘরে ঘরে শুধু নয়, অনেক ছেলেমেয়ে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের ছেলেমেয়েরা সবাই মানে যুব সমাজ একেবারে আকৃষ্ট এর প্রতি।
আচ্ছা, আমাদের আলোচকদেরকে আমি একটু পরিচয় করাই, তারপরে মূল আলোচনায় আসি। আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর শফিউল আলম ভুঁইয়া, ডিপার্টমেন্ট অফ ফিল্ম ফটোগ্রাফি অ্যান্ড জার্নালিজম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ডক্টর ভুঁইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি।
জি, আপনাকে ধন্যবাদ।
অ্যাডভোকেট রাজশ্রী রায়চৌধুরী, তিনিও একজন শিক্ষক, গেস্ট লেকচারার অফ সাইবার ল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল বিআইটি রাঁচি কলকাতায়। আপনাকে স্বাগত জানাচ্ছি রায়চৌধুরী।
নমস্কার।
ইফতিকার ইভান যোগ দেবেন, আমরা চেষ্টা করছি, তিনি মাইক্রোসফটের একসময়কার কর্মকর্তা ছিলেন, এখন কাজ করছেন বিশ্ববিখ্যাত বার্কলেতে। ডিরেক্টর বার্কলেস ইনভেস্টমেন্ট ব্যাংক, উনি নিউ ইয়র্কে থাকেন, আমরা এখনো পাইনি তার লাইনটি। আচ্ছা, আমি কি ব্লু হোয়েল সম্পর্কে ছোট্ট করে দুটো কথা জানিয়ে দেবো, কারণ এই আলোচনার মূল বিষয় হলো ব্লু হোয়েল আতঙ্ক। আসলে ব্লু হোয়েল নীল তিমি, যেটা আসলে রাশিয়ান নাম সিনিয় কিত, এই ব্লু হোয়েল একটি অনলাইন প্রতিযোগিতামূলক খেলা। এটি শুরু হয়েছে ব্লু হোয়েল নামে কারণ রুশ অনলাইন প্রতিযোগিতামূলক খেলা হিসেবে এটিকে নেওয়া হয়েছিল, সোশ্যাল গেমিং হিসেবে, এবং হ্যাঁ সোশ্যাল সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এই গেমটাকে আমার মনে হয় কম্পিউটার ভাইরাসের মতো করে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে বিশ্বের 14-15 দেশে এটি মহামারীর মতো ধারণ করেছে, অ্যাডিকশনের মতো যুব সমাজ
বাংলাদেশের উপরে তার প্রভাব পড়ছে।
বাংলাদেশে আপনি জানেন ইতিমধ্যে আমি জানি একজন মারা যাওয়ার কথা, আত্মহত্যা করার কথা, কিন্তু আনঅফিসিয়ালি আরও দুজন বা তিনজনের খবর পাওয়া গেছে। ভারতে প্রচুর পরিমাণে এই ব্লু হোয়েল গেমের আসক্তিতে মারা গেছে। আর এই গেমে যে কতগুলো পর্যায়ক্রমিক পথ আছে সেগুলো নিয়ে আমার মনে হয় আমরা আলোচনায় না গিয়ে বিশেষজ্ঞদের কাছে দিয়ে দেই আপা।
হ্যাঁ অবশ্যই, তারাই বলুক যে আছে যেটা যে পদ্ধতিগুলো একে একে ধাপে ধাপে এগিয়ে আসছে, কীভাবে ছেলেমেয়েরা এর প্রতি আকৃষ্ট হচ্ছে। আসলে আমরা যেমন আলোচনা করছিলাম একটু আগে যে আমারও গিয়ে দেখতে ইচ্ছে করছে যে
আপনি তো বারবার বলছিলেন আমি দেখব কিনা,
যে কেউ যদি সজাগ থাকেন তার আশেপাশের লোকদের সজাগ সচেতন করে দিয়ে যান, গিয়ে দেখতে চান, কিন্তু এটা এমনই মারাত্মক আকার ধারণ করে শেষ পর্যন্ত যে অন্যরা কেউ রক্ষা করতে পারবে না,
বেরিয়ে আসা যায় না। প্রফেসর শফিউল আলম দিয়ে আমরা শুরু করি। ডক্টর আলম যদি একটুখানি বলেন ব্লু হোয়েল গেম এবং ইন্টারনেটের মানে আসক্তি থেকে, খারাপ দিকগুলো থেকে কিভাবে বাঁচা যায়, আপনি যদি শুরু করেন?
গ্লোবাল গেমটা সম্পর্কে যেটা আমরা জানি সেটি হচ্ছে যে এই গেমটা যারা তৈরি করেছিলেন তাদের উদ্দেশ্য হচ্ছে কোন ফার্স্ট এইডে মানুষ যাতে পৃথিবীতে না থাকে, এটা একটা উদ্দেশ্য। যে গেম খেলতে খেলতে সে আত্মহত্যার দিকে প্ররোচিত হবে, এরকম এরকম উদ্দেশ্য নিয়ে গেমটি শুরু হয়েছিল বলে আপনার জানা যায়। তো এই ধরনের গেমের ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে তরুণ তরুণীরা যারা একটু ফ্রাস্ট্রেটেড থাকে তারা, আর তরুণ তরুণীরা তো আপনার এই চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, এই যে চ্যালেঞ্জিং গেম খেলতে খেলতে যে 50 দিনের মতো দু মাসের মতো সময় ধরে এই গেমটি খেলে, তারপর একটা পর্যায়ে তারা আত্মহত্যার দিকে ধাবিত হয়। এইরকম পরিস্থিতিতে যাওয়ার ক্ষেত্রে যে বিশেষ করে তরুণ তরুণীদের ব্যাপারে আপনার তাদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে প্যারেন্টাল গাইডেন্সটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো এবং তারা যদি এক ধরনের বিচ্ছিন্নতায় ভোগে বা হতাশায় ভোগে সেরকম পরিস্থিতিতে গেমটি খেললে পরে আপনার এই আত্মহত্যার প্রবণতাটা বৃদ্ধি পায় বা লক্ষ্য করা যায়। তো সেক্ষেত্রে প্যারেন্টাল সুপারভিশন একটা ইম্পর্টেন্ট, এবং তারা যখন এই গেমটি খেলে বা এই গেমটি খেলার ক্ষেত্রে তাদের প্রতি যে সাজেশন থাকা উচিত যে এই ধরনের গেমে যাতে তারা আসক্ত না হয় এবং এই ধরনের গেম খেলার ক্ষেত্রে তাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা এবং তাদের প্যারেন্টসদের সাথে শেয়ার করা বা তাদের পিয়ার গ্রুপের সাথে শেয়ার করা, অ্যাট লিস্ট গার্ডিয়ানদের সাথে শেয়ার করা।
হ্যাঁ, যেটা আমরা আলোচনা করেছিলাম, মা বাবা অভিভাবক সবসময় তো সজাগ দৃষ্টি রাখতে পারেন না, এবং যে বয়সে ছেলেমেয়েরা দিকে মানে তরুণ বয়সে কিশোর বয়সে যারা আকৃষ্ট হচ্ছে তারা কিন্তু মা বাবার কাছ থেকে এই বয়সটা এমন যে সবসময় লুকাবার চেষ্টা করে। পিয়ার গ্রুপ যেটা আপনি বললেন যে সেই নিজেদের খুব ঘনিষ্ঠ বন্ধুজন কেউ হলে বা নিজের ভাই বোন যদি থাকে তাদের সাথে যদি খুব ঘনিষ্ঠতা থাকে তখনই তারা দু একটা কথা বলে, সব কিছু যা করছে সব জানা যায় না সব সময়।
সেক্ষেত্রে আমার মনে হয় যে প্যারেন্টসদের পাশাপাশি আপনার স্টেটের যে রেগুলেটরি বডি আছে ইন্টারনেটের ক্ষেত্রে, যদি ইন্টারনেটের ক্ষেত্রে অনেক বেশি এই ধরনের রেগুলেটরি বডিগুলো এখনো হয়নি, বিশেষ করে আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি ইন্টারনেটের কন্টেন্ট আমাদের বিটিআরসি একটু দেখাশোনা করে কিন্তু সেইভাবে অত সিরিয়াসলি দেখার মনিটরিং বডি এখনো তৈরি হয়নি। এই মনিটরিং বডিগুলোর একটা দায়িত্ব থাকবে যে ফিল্টারিং টেকনোলজি ব্যবহার করে এই ধরনের গেম যাতে আপনার স্প্রেড করতে না পারে সেই দিকটা লক্ষ্য রাখা, যদিও ইন্টারনেটের ক্ষেত্রে এই ধরনের নিয়ন্ত্রণ আরোপ করাটা অত্যন্ত কঠিন কাজ বলেই বিবেচিত হয়ে আসছে।
হ্যাঁ, যে কোনো সমাজে যে কোনো দেশে কর্তৃপক্ষের একটা দায়িত্ব থাকে।
আমরা অ্যাডভোকেট রাজশ্রী রায়চৌধুরীর কাছে যাওয়ার আগে একজন শ্রোতা ফোন করেছেন, তার একটু বক্তব্য শুনে আসব।
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শোনা যাক।
জি, আব্দুল্লাহ লাইনে আছেন। হ্যালো
জি ভাই, আসসালাম আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম।
এবং বিল গেটস এর মতো লোকরাও তাদের সন্তানদের 14-15 বছরের বয়সের আগে এই স্মার্টফোন বা এই জাতীয় কোন যন্ত্রপাতি তুলে দেয়নি। তো আমি মনে করি যে এই বিষয়ে আমাদের মানে অভিভাবকদের সচেতনতাই আগে দরকার। এবং অভিভাবকরা সচেতন হলে, একটু সচেতন হলে তাদের সন্তানরা কি করছে না করছে সে ব্যাপারে যদি একটু নজরদারি করে এই ভয়ঙ্কর খেলা বা যাই বলে এর হাত থেকে বাঁচান।
আচ্ছা, আরো একজন আছেন, তার বক্তব্য শুনি। ফাইজু মিয়া আছেন লাইনে। হ্যালো।
আচ্ছা আচ্ছা।
জি জি, আমি কিশোরগঞ্জ থেকে ফাইজু মিয়া বলছিলাম।
জি বলুন।
আসলে আমাদের একটু সচেতন হওয়ার দরকার। দেখা গেছে যে গোহেল নামে যে গেমটা আছে, প্রকৃতপক্ষে আমার কোনো বন্ধু বান্ধব খেলতে পারে কিনা আমি জানি না। দেখলাম যে মানে একটা ভুয়া একটা মেসেজ বারবার একজন আরেকজনকে কপি করে পাঠাচ্ছে যে এই নামে একটা গেম আসছে, মানুষ নাকি এটা খেলে মারা যায়।
পাঠাচ্ছে কি আপনার টেলিফোনে নাকি কম্পিউটারে?
না, আমি এখন ফোনে আছি।
আচ্ছা,
আমি মনে করি যে আসলে বিষয়বস্তু সত্য কিনা মিথ্যা এটা মানুষ যাচাই করে দেখা উচিত, আমাদের যারা অভিভাবকরা আছেন।
বলবেন আপনি একটু, রাজেশ রায়চৌধুরী।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমার যেটা সব থেকে প্রয়োজনীয় বলে মনে হয় সেটা হচ্ছে যে এই ব্লু হোয়েল চ্যালেঞ্জ যে গেমটা, এই ব্লু হোয়েল চ্যালেঞ্জ গেমের সব থেকে প্রয়োজনীয় ব্যাপারটা হচ্ছে তার সাইকোলজিক্যাল পার্টটা। এখানে যতটা না আমাদের মানে স্টেটের বা যে কোনো বডি যারা রেগুলেটরি ইন্টারনেট রেগুলেটরি বডি তাদের যতটা না ভূমিকা রয়েছে তার থেকে অনেক বেশি ভূমিকা আছে অভিভাবকদের, যেটা অলরেডি ব্যাপারটা নিয়ে ডিসকাসড হচ্ছে। সেটা হচ্ছে যে ছেলেমেয়েরা এখন এখনো পর্যন্ত এমনি এখন আমাদের ফ্যামিলিগুলো খুব নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, ফলে ছেলেমেয়েদের প্রতি নজরদারি করা বা তাদের তারা কি করছেন না করছেন তাদের স্কুলে কলেজে তাদের তারা যেখানে
এমনকি ঘরে বসেও তো নিজের দরজাটা বন্ধ করে সে যদি কম্পিউটারে বসে সবসময় তো বাবা মা গিয়ে দেখেন না বা দেখতে পারেন না,
স্ট্রাকচারগুলো এমন একটা হয়ে গেছে যে সেক্ষেত্রে কিন্তু এই যে নিউক্লিয়ার ফ্যামিলির জন্য ছেলেমেয়েদের ছেলেমেয়েরা কিন্তু একটু কনফাইন্ড হয়ে থাকতে ভালোবাসে। মানে এখানে আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন চলে আসে যেটা হচ্ছে প্রাইভেসি। মানে মানুষ এখন প্রাইভেসি চায়, কিন্তু এই প্রাইভেসিটা যে কতটা ক্ষতিকারক হচ্ছে অনেক সময় সেটা কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে ব্লু হোয়েল গেম। এবং শুধু ব্লু হোয়েল গেম না, সবাই আমরা খুব উত্তেজিত হয়ে আছি ব্লু হোয়েল গেম নিয়ে, এরকম
অনেক কিছু আছে, হ্যাঁ অনেক আছে, আরো কিছু আছে
যে গেমগুলো কিন্তু এই ধরনেরই। তার মধ্যে আরেকটা নাম হচ্ছে চোকিং গেম বলে, মানে যেটাকে বলা হয় সেই গেমটা হচ্ছে এমন যে তাতে চ্যালেঞ্জ দেওয়া হয় এবং সেই চ্যালেঞ্জ গুলোতে এরকম বলা হয় যে ব্রেনে তারা অক্সিজেন সাপ্লাইটা বন্ধ করে দে উইল ফেইন্ট, মানে তারা অজ্ঞান হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ করে বসে থাকো। তো এই যে বিষয়গুলো এবং নিঃশ্বাস বন্ধ করার নানান রকম পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো তারা এদেরকে যারা ইউটিলাইজ করে তাদেরকে বলা হয় কিউরেটর, মানে টেকনিক্যাল টার্মে তাদের বলে কিউরেটর। এখানে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা মনে হচ্ছে বা আমি এটা নিয়েও আলোচনা করেছি বা সেটা নিয়েও অনেক তদন্তের বিষয় রয়েছে, এটা হচ্ছে একটা মানুষ বা একটা এরকম অর্গানাইজেশন বা একটা সেগমেন্ট অফ পিপল তারা এই ইন্টারনেটে এত গেমিং প্রসেসের মধ্যে থাকবার কারণটা কি, মানে এটা কি শুধুমাত্র নিছক খেলা নাকি তার পেছনে কোন রকম আর্থিক লেনদেনের বিষয় আছে, এটাও কিন্তু একটা ভাবনার বিষয়। কারণ কি
কেউ না কেউ লাভবান হচ্ছে।
হ্যাঁ, কারণ আমরা এখানে অনেক অনেক সময় একটা বিষয় জানি বা অনেকেই হয়তো জানেন না, ডার্ক নেট বলে একটা বিষয় আছে যেখানে মানে খুব গোপন বিষয়গুলো আমরা ডার্ক নেটে পাই এবং ডার্ক নেট কিন্তু সবাই অ্যাক্সেস করতে পারেন না, যারা সেই লিংকস গুলো জানেন বা করেন তারাই ডার্ক নেটে। এবং সেই ডার্ক নেটে অনেক সময় হয় কি বিভিন্ন ধরনের যে কুরুচি পূর্ণ বিষয়গুলো সেগুলো নিয়ে অকশনস হয় এবং এই অকশনে বহু কোটি কোটি ডলার সেগুলো নিয়ে কিন্তু লেনদেন হচ্ছে সারা পৃথিবীময়।
না এত প্রচার মানে প্রচার হচ্ছে এবং মারাত্মক দিকগুলো তুলে ধরা হচ্ছে তা সত্ত্বেও সেটা পপুলার হয়ে উঠছে,
কারণ হচ্ছে এটা তো আছে মনে হওয়ার পেছনে একটা বেসিক কারণ, যেটা সেটা হচ্ছে যে একটা কিউরেটর তিনি যখন একজন ব্লু হোয়েল চ্যালেঞ্জ মানে যাকে এই চ্যালেঞ্জের ভাষায় বলা হয় ওয়েল, মানে আই উইল বি আ ওয়েল, মানে এই চ্যালেঞ্জে যখন একজন পার্টিসিপেন্ট আসছে তাকে একটা কাজ দিয়ে বা টাস্ক দিয়ে সেটার ছবি তুলে বা ভিডিও করে পাঠানোর প্রয়োজনটা কি, মানে তাকে বিশ্বাস করে ব্যাপারটা করতে দিলেই তো হলো
সেটাই,
কিন্তু সে যে ছবি তুলে পাঠাচ্ছেন মানে কি দ্যাট ইজ দ্যাট বিকামস আ পার্ট অফ আ ডিজিটাল এভিডেন্স। এই যে ডিজিটাল এভিডেন্সেস গুলো যাচ্ছে তাদের কাছে দ্যাট ইজ এ বিগ মানে ইটস আ ডেটা ফর্ম্যাট, মানে এটা কিন্তু একটা বিরাট ডেটা ব্যাংক,
মানে কোথাও না কোথাও সংরক্ষিত হচ্ছে।
এই ডেটা ব্যাংকটাকে কিন্তু তারা ব্যবহার করছেন ফর বিভিন্ন রকম আর্থিক লেনদেনের পারপাস, সেটা কিন্তু অবভিয়াস, মানে সেটা হয়তো এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি কিন্তু বেরিয়ে আসাটা খুব স্বাভাবিক,
মানে আলটিমেটলি তাদের একটা ইকোনমিক পারপাস,
আলটিমেটলি এটা একটা ইকোনমিক চক্র।
আচ্ছা আমি আপনার আপনি তো প্রথমে শুরু করলেন যে এটা সাইকোলজির একটা ব্যাপার নিয়ে যে মানে আমি এই গেমটি যিনি করেছেন বলা হচ্ছে
তিনি প্রথমে ব্লু হোয়েলটা তৈরি করেন
ফিলিপ বুদেইন বুদেইকিন,
হ্যাঁ ইনি যখন প্রথম শুরু করেন তখন তিনি একজন 21 বছর বয়সের
মনোবিজ্ঞানের ছাত্র ছিল সে,
হ্যাঁ তিনিও মনস্তত্ত্বের ছাত্র ছিলেন, মানে তার কাছে এই মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে নিয়ে খেলা করাটা খুব সহজ ছিল যেটা তিনি তার সম্পূর্ণ ব্যবহার করেছেন।
আচ্ছা
এই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের অনেক এবং এর অনেক ফ্যাসেটস আছে যে মানে শুধুমাত্র যে খেলা হচ্ছে বা শুধু যে এগুলো হচ্ছে তা কিন্তু নয়, এর কিন্তু একটা বড় দিক
আছে। এইটার এটার মূল টার্গেট হচ্ছে তরুণ সমাজ। হ্যাঁ, তরুণ সমাজ
বিভ্রান্ত, সমাজকে লক্ষ্য করি কিন্তু
বিশেষ করে বিভ্রান্ত এবং ডিপ্রেসড তরুণ সমাজ, বিষাদগ্রস্ত তরুণ সমাজ যারা, তারা এর মানে সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে। আমি আপা আমি একটু অন্য একটি প্রসঙ্গ আসতে চাই, যেটি হচ্ছে কিছুক্ষণ আগে চারজন তরুণের সঙ্গে আমার কথা হয়েছে, আপনি জানেন বিষয়টি,
ছাত্রছাত্রী এসেছিল আমাদের স্টুডিওতে।
হ্যাঁ, আমি বলছি এটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের একটি হাই স্কুল স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, যার নাম
বিনিময় কর্মসূচি।
জি, যার নাম হচ্ছে ইয়েস। ইয়েস এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে বিভিন্ন দেশের সবচেয়ে উজ্জ্বল ট্যালেন্টেড কিছু হাই স্কুল স্টুডেন্টদেরকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন
স্কুলে ভালো ভালো এক বছরের জন্য পড়ার সুযোগ দেয়া হয়।
আচ্ছা, এই প্রোগ্রামে যারা এসছে এবার, তাদের ভেতরে কয়েকজন আমাদের স্টুডিও আজকে সফরে এসেছিল, তার ভিতরে একজন বাংলাদেশি ছিল, যার কারণে আমরা ইন্টারেস্টেড হয়েছি, বলছিলেন যে ওকে ইন্টারভিউ করতে। হ্যাঁ, তো আমি নিচে গিয়ে তিন চারজনকে পেয়েছি, বাংলাদেশি একটি মেয়ে, 15-16 বছর বয়স,
হাই স্কুলে পড়ে,
লেবাননের দুজন এবং ভারতের একজন, তিনজনকে আমি পেয়েছিলাম এবং তিনজন চারজনকে, হ্যাঁ চারজনকে পেয়েছিলাম। চারজনের সঙ্গে আমি এই বিষয় নিয়ে কথা বলেছি, তো চারজনের বক্তব্য আমি ছোট খুব বেশি সময় নেব না।
বক্তব্য শোনাবার আগে আমি বলে দিই শ্রোতাদের যে আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে আমাদের বাংলা অনুষ্ঠানে এখন শুনছেন আলাপনের আলাপচারিতা। আপনারা যদি কোনো প্রশ্ন আপনাদের মনে জাগে অনুষ্ঠান চলাকালে, আপনারা সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062 এই নম্বরে। তো আলাপন আবার শুরু করো, আলাপচারিতা কী বলছিল তুমি?
আচ্ছা, আমি যে চারজন ছেলে মেয়ের কথা বললাম, একজন মেয়ে বাংলাদেশ থেকে এসছে আর বাকি তিনজন ছেলে, একজন হচ্ছে ভারত থেকে এসছে ভিৎসাল মেহতা, তার বক্তব্য আগে শোনাই, এরপর একজন একজন করে শোনাব।
আই থিঙ্ক দ্যাট দিস গেম ইজ এ ক্র্যাপ বিকজ দ্যাট লিডস নোওয়্যার টু পিপল, লাইক ইনস্টেড অফ বিল্ডিং সাচ কাইন্ড অফ গেমস লাইক হোয়াই ডোন্ট উই মোটিভেট পিপল টু কাম আউট অফ ডিপ্রেশন, why don't we give them different ways that they can use to like live better in the society.
আচ্ছা, লেবানন থেকে নিজার আবু ইব্রাহিম নামে একজন ছিল, তার কথা শোনাই।
I think this game has no sense at all, it's useless, and it has more like it won't help at all in giving a better society and better people. Instead, for example, this Russian guy that created the game could have created the same game but with different levels that would help a depressed person and lead them to the step
himself.
To cure themselves and show them how to do that. And everyone deserves a second chance in their life and no one deserves to commit suicide of the problems that they have.
তার মানে এরা প্রত্যেকে কেউই এটাকে মেনে নিতে পারছে না যে কেন এরকম একটা মানে বিরূপ একটা জিনিস তৈরি করবে।
এরা বলছে এই একই ট্যালেন্ট ইউজ করে সে তো পজিটিভ কিছু
করতে পারত, যারা বিষাদগ্রস্ত তাদেরকে সারিয়ে তুলতে পারত। আর আরো কিছু বক্তব্য আছে
বাকি দুজনের কথা শোনানোর আগে একজন শ্রোতার কাছে যেতে চাই, কারণ উনি
অনেকক্ষণ টেলিফোনে লাইনে আছে। বেশ,
হ্যালো, আমরা কি ইফতেখার ইভানকে পেয়েছি?
না, ইফতেখার ইভানকে এখনো পাওয়া যায়নি, কিন্তু শ্রোতা কেউ আছেন কেউ লাইনে?
সুমেন রায় চৌধুরী, আপনি বলবেন কিছু?
হ্যাঁ নমস্কার, আপনাদের আলোচনায় শুনছিলাম এতক্ষণ ধরে। এটা যে খুবই গুরুত্বপূর্ণ একটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস, সেটা আমাদের ভারতে আজকে বিশেষ করে আজকে এই সুপ্রিম কোর্টে একটা রায় বেরিয়েছে বা অ্যাডভাইস বা মত বেরিয়েছে যে এটাকে একটা জাতীয় সমস্যা হিসেবে ধরতে, আমাদের ভারতের সুপ্রিম কোর্ট আজকে বলতে জাতীয় সমস্যা হিসেবে ধরতে এবং সমস্ত সরকারকে মানে কেন্দ্রীয় সরকার ও
রাজ্য
সরকারকে এটাকে মানে হাই প্রায়োরিটি দিয়ে এটা ঠেকাবার জন্য প্রচার করতে, যে ব্লু হোয়েলের ক্ষতিকর প্রভাব নিয়ে জনসচেতন জনসচেতনতা বাড়ার জন্য দূরদর্শন এবং সমস্ত প্রাইভেট টিভি চ্যানেলগুলোকে বলেছে প্রাইম টাইমের সময় মাঝে মধ্যে বিজ্ঞাপন দিয়ে এটার ক্ষতিকারক দিকগুলো সমস্ত তুলে ধরতে, এবং সরকারও কেন্দ্রীয় সরকারও বলেছে যে একটা বিশেষজ্ঞ কমিটি তারা তৈরি করছে যে 3 সপ্তাহের মধ্যে এই কমিটি তাদের রিপোর্ট দেবে। সুতরাং এটা যে কতটা ইম্পর্টেন্ট যে আমাদের সুপ্রিম কোর্ট এটাকে নিয়েছে এবং এটাকে একটা জাতীয় সমস্যার তকমা দিয়েছে। কিন্তু এটার জন্য না, এছাড়াও ব্লুবেল বলেও না, আরো কিছু এরকম,
হ্যাঁ ইন্টারনেটে এরকম থাকলে
টোকিং গেম আছে, সল্ট, হ্যাঁ সল্ট এন্ড আইস চ্যালেঞ্জ, ফায়ার চ্যালেঞ্জ, কাটিং চ্যালেঞ্জ ইত্যাদি, হ্যাঁ এই সমস্ত গুলো, এগুলোর সম্বন্ধে কোর্ট থেকে এবং সরকার পদক্ষেপ,
মানে এগুলোকে এক কথায় বলা হয় নেগেটিভ চ্যালেঞ্জ গেম।
আচ্ছা,
কিছু কিছু ক্ষতি হয়ে গেছে, যা হওয়ার ক্ষতি হয়ে গেছে,
না তাও তো ভবিষ্যতের ক্ষতি তো রোধ করা যায়, এখন তো সামান্য কিছু অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারপরে যদি আরো ছড়িয়ে পড়ে।
সুমেরুরের বক্তব্যের সূত্র ধরে আমি একটি বিষয় যোগ করতে চাই, ডক্টর শফিউল আলম ভুঁইয়ার কাছে আসব এই প্রশ্ন করার জন্য। উনি যে বললেন যে ভারত থেকে নানান রকম জাতীয় সমস্যা হিসেবে এটাকে ঘোষণা দিয়ে এটাকে রোধ করার জন্য নানান রকম ব্যবস্থা
নেওয়া
চিন্তা হচ্ছে, বাংলাদেশে কিন্তু আরো সহজে এটা করা সম্ভব হতে পারে ডক্টর আলম, আমি জানি না আপনি জানেন কিনা, বাংলাদেশ সরকার কিন্তু ওয়েব মানে ইন্টারনেট নিয়ন্ত্রণ করতে সক্ষম, গেটওয়ে যদি বন্ধ করে দেয় এই ব্লু হোয়েল গেম তাহলে ঢুকতে পারবে না বাংলাদেশে, এরকম কোনো পদক্ষেপ বা ভারতের মতো এরকম সচেতনামূলক কোনো পদক্ষেপ কি নেওয়ার
উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা, চিন্তা ভাবনা করা হচ্ছে কিনা?
বাংলাদেশে আমি যেটা দেখেছি যে বাংলাদেশে এখনো অতটা, ভারতে যেভাবে এই সমস্যাটা দেখা দিয়েছে এখনো বাংলাদেশে সেই আকারে দেখা দেয়নি, তো বাংলাদেশের টেলিভিশন টক শো গুলোতে এই বিষয়ে ব্যাপক আলোচনা সাম্প্রতিক কালে হয়েছে। তো বাংলাদেশ, আর আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশ চাইলে নিয়ন্ত্রণ করতে পারে, এই নিয়ন্ত্রণটি কিন্তু যে কোনো সরকার চাইলেই করতে পারে, গেটওয়েতে গিয়ে নিয়ন্ত্রণ করা, ডিপেন্ডিং অন দি ইন্টারনেট সিস্টেম, যে কোন দেশের ইন্টারনেট সিস্টেমটা কি অবস্থায় আছে, অবশ্যই সেখানকার টেকনিশিয়ানরা সেটা জানেন এবং রেগুলেটরি এজেন্সি গুলো সেটা জানে।
হ্যাঁ, সরকার বিরোধী কোনো ব্যবস্থা, সরকার বিরোধী বিরূপ কোনো জিনিস হলে ইন্টারনেট তারা রোধ করেন,
ব্লাসফেমি ঘটনা
ফেসবুক বন্ধ করে দিয়েছিলেন, ব্লাসফেমির কোনো ঘটনা ঘটলে তারা সেটাকে বন্ধ করেন, তো এক্ষেত্রে তা হতে পারে।
হ্যাঁ, এক্ষেত্রে সেটা অবশ্যই হতে পারে, যেমন বাংলাদেশ সরকার যদি মনে করে যে ব্লু হোয়েল গেমের মতো এই গেমগুলো মহামারী আকারে বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, আমার ধারণা বাংলাদেশে এটা বিটিআরসি করে থাকে, বিটিআরসি হয়তো সেই ধরনের পদক্ষেপ নেবে, কিন্তু আমি যতটা জানি যে এখন বাংলাদেশ ওই রকম পরিস্থিতিতে যায়নি, এমনি আমাদের নাগরিক সমাজে এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, কারণ এই যে বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার বাড়ার সাথে সাথে এই ধরনের ইন্টারনেট কেন্দ্রিক নানা ধরনের সমস্যা, কারণ আজকে তো আপনি তরুণ সমাজকে ইন্টারনেট ব্যবহার করতে দিতে হবে, কারণ ইন্টারনেটের মাধ্যমে
কর্মক্ষেত্রে প্রয়োজন
করতে হবে, যে এটার যে অপব্যবহার এটাকে কেন্দ্র করে যে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে, সেই বিষয়ে সচেতনতাটা অনেক বেশি জরুরি, বিশেষ করে স্কুল কলেজ এবং পরিবারের আলোচনায় এই বিষয়গুলোকে নিয়ে আসা।
আচ্ছা, রাশিয়া থেকে এই গেমটির উৎপত্তি হলেও এটি কিন্তু সারা বিশ্বের সব দেশে, মানে হাতে গোনা কয়েকটি দেশে, 15-20 দেশের মধ্যে এই গেম মহামারী আকারে ধারণ করেছে, যার মধ্যে ভারত একটি, আর্জেন্টিনা, ব্রাজিল, চীন, পাকিস্তান, ইতালি এই সব দেশে ছড়িয়েছে, বাংলাদেশে কিছুটা এখন বুলগেরিয়া, হ্যাঁ
বাংলাদেশে আসছে, এখন অত ব্যাপক বিস্তৃত হয়নি।
তো রাজশ্রী রায়চৌধুরী, এটার কারণ কি?
এটার অঞ্চলভিত্তিক কারণ যেটা, সেটা হচ্ছে যে এই ধরনের যে গেমগুলো এগুলো ছড়ায় হচ্ছে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে,
জি,
এবং সোশ্যাল মিডিয়া ব্যাপারটা এতটাই ভাইরাল যে একটা বিষয়কে যদি আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, সেই বিষয়টা যদি মনে করে যে দ্যাট ইজ ইয়া ভাইরাল, সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে
যায়
কয়েক সেকেন্ডের বেশি সময় লাগে না। কিন্তু এই যে এতটা যে তার মানে তার যে ছড়িয়ে যাওয়ার প্রপেন্সিটিটা, তার যে প্রবণতাটা, এই প্রবণতাটা কিন্তু এই যে আমরা যখন বলছিলাম যে যদি গেটওয়ে ব্লক করে করা যায়,
জি,
কিন্তু গেটওয়ে ব্লক করে করার একটা সব থেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে আমি যদি সোর্সটা জানতে পারতাম, এক্সাক্ট সোর্স অফ অ্যাটাকটা জানতে পারি, তাহলে আমার কিন্তু গেটওয়ে বন্ধ করে লাভ আছে, কিন্তু আমার যদি 100 সোর্সেস অফ অ্যাটাক থাকে বা 1000 সোর্সেস অফ অ্যাটাক থাকে, তাহলে আমি কতগুলোকে বন্ধ করব, মানে সেখানে তো বন্ধ করার কোনো জায়গাই নেই। এবং তার থেকেও বড় বিষয় হচ্ছে যে এই হয়তো এরকমও দেখা যাচ্ছে যে কোনো একজন কিউরেটর যিনি ব্যাপারটাকে নিয়ে করছেন, তিনি হয়তো বসে আছেন ইন্ডিয়াতে কিংবা বাংলাদেশে, ফলে তাদের কাছে যে লোকাল অ্যাক্সেসটাও কিন্তু একটা খুব বড় সমস্যা।
হ্যাঁ, কোন না কোন জায়গায় তো তারা অবস্থান করছে, কোথাও না কোথাও তো আছে তারা,
কোথাও না কোথাও তারা ছড়িয়ে আছে, ইটস একটা কাইন্ড অফ স্লিপার সেল। তো সেরকম একটা যে বিষয়, এই বিষয়টাকে কিন্তু রোধ করাটা সত্যি খুব কঠিন। যতক্ষণ না পর্যন্ত সাহেবজিতে বলছিলেন যে সচেতনতা, আমি আগে ডিসকাশনেও বলেছিলাম যে আমাকে যখন প্রশ্ন করা হয় যে ইন্টারনেটের ব্যবহার অপব্যবহার রোধ করার জন্য কি কি করা উচিত, তিনটে পদ্ধতি বলো, আমি তখন তিনটে পদ্ধতি বলি, একটা হচ্ছে সচেতনতা, দু নম্বর সচেতনতা, তিন নম্বর সচেতনতা। তো এই তিনটের বাইরে, মানে এর বাইরে তো আর কিছু বলারই নেই, মানে এছাড়া সত্যি আর কোনো অপশন নেই। এবং স্টার্টিং ফ্রম স্কুল কলেজ লেভেল টু অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল, পুলিশ লেভেল, জুডিশিয়ারি লেভেল, সমস্ত লেভেলে যদি একটা লেভেল অফ সচেতনতাকে কম্পালসারি করা না হয়, তাহলে কিন্তু ব্লু হোয়েল কেন, যে কোনো রকম সাইবার অ্যাটাকের ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে রোধ করাটা খুব
কঠিন হয়ে যাবে। ফেসবুকে মন্তব্য পাঠিয়েছেন ইস্তিয়াক হোসেন, আমি পড়ে শোনাচ্ছি। সেলিম, ব্লু হোয়েল গেম খেলে কোনো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের সন্তান সুইসাইড করবে না, কারণ তারা পৃথিবীর আসল রূপ বাস্তবতা দেখেই বড় হয়েছে। এটা তাদের ক্ষেত্রেই ঘটবে যারা অবৈধ অর্থের বিপরীতে সন্তানদের একা একা রেখেছেন এবং সেই সন্তানেরা বাইরের জগতে এসে নিজেদের খাপ খাওয়াতে পারছে না। যেমনটা হবে, আপনি একটা ফার্মের মুরগি দেশি মুরগির পালে ছেড়ে দিলে, ফলে তারা ফিরে যায় নিজস্ব গণ্ডিতে, জড়িয়ে পড়ে বিভিন্ন অ্যাডিকশনে। সন্তানদের সবার সাথে মিশতে দিন, তবে খেয়াল রাখুন গেম কেন, কোনো নেশাই কিচ্ছু করতে পারবে না। চমৎকার লিখেছেন ইশতিয়াক হোসেন, ধন্যবাদ আপনাকে। সেলিম, মনে হলো
এটার সঙ্গে আরেকটু ওই সুমরি রায় চৌধুরী আরো কিছু বলতে চাচ্ছেন, এই
আচ্ছা
তাকে নিয়ে তারপরে আসব।
হ্যাঁ, তারপরে এসো।
জি, সুমরি রায় চৌধুরী,
আমি একটা জিনিস বলতে চাই। ভারতে জিনিসটার সমস্যাটা বেশ কিছুদিন আগেই হয়েছে, যার জন্য ভারত সরকার তার ইলেকট্রনিক্স আর ইনফরমেশন টেকনোলজি মিনিস্ট্রি থেকে সমস্ত ইন্টারনেট কোম্পানি যেগুলো আছে, ইনক্লুডিং এই গুগল, ফেসবুক, ইয়াহু, এদেরকে বলে দিয়েছে যে সমস্ত লিঙ্ক যেগুলো এইসব গেমসের সাথে যে সমস্ত লিঙ্ক, তার থেকে আলাদা করে দিতে, যাতে প্রচার বা প্রভাবটা আটকানো যায়। সুতরাং সরকারের দিক দিয়ে আমার মনে হয়
আমি সেটা শুনতে চাই তুমি যেটা লিখে। তবে তার আগে আমি বলে রাখি যে রায়হান জীবন তিনি লিখছেন, পারিবারিক সচেতনতাই প্রথম, সরকারের উচিত লিঙ্কটা বন্ধ করে দেয়া। তো সেলিম, তোমার ছড়ায় তুমি কি বলছো?
আমার ছড়ায়, আমি ছড়া তো আসলে খুব সিরিয়াস না, কিন্তু সিরিয়াস বিষয়টাকে আমি হালকা করে লিখেছি যে জিনে ধরেছে না, ভূতে ধরেছে না, তবু খোকা বোকার মতো কথা কয় যে না, খোকা এবং খুকি ডিজিটালে বিজি হয়েছে লইয়া বড়ই ঝুঁকি, নীল তিমিগো ধরতে গিয়া খিলখিলাইয়া হেসে, তপ্ত তরুণ খোকারা সব যাইতেছে যে ফেসে, জাদুটো নাই মনের কোনায় মারলে যেমন ঘা, মুঠো ফোনের ফুটোই তোরা আইটটা যাবি যা, সেলফোনে এই ভেলকিবাজি নীলতিমিজার নাম, ভার্চুয়ালের দেয়াল জুইড়া খুন খারাপির কাম, কান নিয়েছে চিলের মতো নীলতিমিটাই ভুয়া, যাসনে খোকা ওই পথে আর জীবন নিয়ে জুয়া।
বাহ, চমৎকার। আমাদের যারা প্যানেলে আছে কেমন লাগলো আমি জানি না, কিন্তু মূল কথাটা সেলিম এই ছড়ার মধ্যে কিন্তু চমৎকার ভাবে তুলে ধরেছেন,
জীবন নিয়ে জুয়া খেলা যাবে না, এটার অধিকার কারণ নেই।
নীলতিমির এগেইনস্টে একটা খুব ভালো প্রচার মাধ্যম হতে পারে।
তা অবশ্যই।
আচ্ছা, এই যে রোকেয়াপা যে চিঠিটি পড়লেন, ব্লু হোয়েল গেম, যে পরিবার ধনী পরিবারের সন্তানরাই বেশি এটাতে আক্রান্ত হচ্ছে, আপনি কি মনে করেন? অধ্যাপক আলমের কাছে আমি আগে আসি। হ্যাঁ,
যেমন ধরেন এই যে এইভাবে শ্রেণীবিভেদ করা কঠিন, তবে এটার কিছুটা সত্যতা আছে। এর কারণ হচ্ছে যে উচ্চবিত্তের সন্তানদের কাছে কিন্তু ইলেকট্রনিক গ্যাজেট গুলো অনেক বেশি অ্যাভেলেবল, যে তারা তাদের হাতে এই মোবাইল স্মার্টফোন আছে, কম্পিউটার আছে। বাংলাদেশে এখনো নিম্নবিত্ত বা মধ্যবিত্তের সন্তানদের হাতে এই ধরনের ডিভাইস গুলো সেইভাবে নাই। তারপরে উচ্চবিত্তের সন্তানদের মধ্যে এলিয়েনেশনের পরিমাণটা বেশি দেখা যায়। যে নিউক্লিয়ার ফ্যামিলির কথা আগে শুনছিলাম, বাংলাদেশেও কিন্তু এখন ক্রমশই, বিশেষ করে ঢাকা শহরে, আমরা নিউক্লিয়ার ফ্যামিলির দিকে যাচ্ছি। এখন ফ্যামিলিতে বাবা মা দুজনেই চাকরি করছেন বা কর্মক্ষেত্রে ব্যস্ত থাকছেন, যার ফলে ছেলে মেয়েদের দিকে নজর দেওয়ার সময় সুযোগটা সেভাবে হয়ে উঠছে না। তো যার ফলে আপনার উচ্চবিত্তের সংসারে এলিয়েনেশনের পরিমাণটা বেশি বলে মনে হয়। তবে মধ্যবিত্তকে এর বাইরে রাখা যাবে বলে আমার মনে হয় না, কারণ ক্রমশই তো
আচ্ছা, আরেকটি মন্তব্য করেছেন কবির ব্যাপারে, তিনি ফেসবুকে লিখছেন, বাচ্চাদের কি কোনো ক্ষতি করতে পারে এই গেম? অনেক সময় বাচ্চারা প্লে স্টোর থেকে একা একাই গেম ডাউনলোড করে খেলতে থাকে, তো ব্লু হোয়েল একটি মৃত গেম, যারা জেনে বুঝে এই গেম খেলছে তাদের তো মরে যাওয়াটাই ভালো। কিন্তু এখন উনি বলছেন যে এটা ইয়াবা বা হেরোইনের চেয়ে মারাত্মক, কিন্তু কবির ব্যাপারের সাথে আমি একমত হতে পারলাম না যে যারা এটা বুঝে সুঝে খেলে তাদের মরে যাওয়াটাই ভালো, এটা তো ঠিক কথা নয়, সেটাই তো রোধ করার চেষ্টা করা হচ্ছে,
সেটাই সচেতনতা। আরেকজন লাইনে আছেন আমার মনে হয়,
সজীব তালুকদার লাইনে আছেন? জি জি। আচ্ছা, তো আপনি কি বলতে চান যদি বলেন?
গ্লোবাল গেমসের যে ঢাকা তরুণীকে এর প্রবণতার জন্য একটা নিউজ করা হচ্ছিল, তো ওই নিউজটা হওয়ার পরে দেশে আরো কয়েকটা নিউজ দেখলাম যে ব্লু হোয়েল অ্যাটাক হয়ে তারা মানে অনেকটা লেভেল পার করছিল। আসলে আমি জানতে চাই যে এই যে ব্লু হোয়েল, এটা বাংলাদেশে কতটা আসছে বা এই পসিবল কতটা এটা খেলার জন্য?
ডক্টর আলম বলতে পারবেন
যে এখনো ধরেন বাংলাদেশে ওইভাবে আসেনি, যেটা যেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে গেমটা ছড়ায় বা যে ডার্ক ওয়েবসাইট যেটা বলা হচ্ছিল সেখান থেকে বাংলাদেশে এখনো এটা ব্যাপকভাবে আসেনি। তবে অনেকেই চেষ্টা করেছেন এই গেমটা খুঁজে পাওয়ার জন্য, সেইভাবে এটার লোকেশনও আমি নিজেও খুঁজে দেখেছি, কিন্তু আমিও কিন্তু এটাকে লোকেট করতে পারিনি। কিন্তু শোনা যাচ্ছে বাংলাদেশে কেউ কেউ খেলেছেন, কেউ কেউ আত্মহত্যা করেছেন, এখনো ওইভাবে নিশ্চিত হতে পারছি না।
কিন্তু লোকেট করতে যাওয়াটাও তো রিস্কি, আপনি আপনি যে যাবেন ওটা তো মানে ভয়ের ব্যাপার যে
আমি তো সচেতন ভাবেই যাচ্ছি যে দেখতে চাচ্ছিলাম যে কি কি অবস্থা দাঁড়ায়, কিন্তু আমি লোকেট করতে
পারিনি।
এটা সোশ্যাল মিডিয়াতে হয়তো আমার চাইতে আরো যারা বেশিক্ষণ থাকেন বা আরো এক্সপার্ট যারা
তারাই সেই তুমি কি ধরতে পারবেন,
কিন্তু আমাদের সচেতন সচেতন থাকা উচিত আর কি মানে
আমি সাজেস্ট করবো যে এই গেমটা পুরোটাই ক্র্যাপ, এটাকে আর কি কখনোই আর কি মানে এটা না ইউজ করা, অ্যান্ড অ্যান্ড এটা না ইউজ করে যদি কেউ ডিপ্রেসড হয়ে থাকে কোনো একটা ভালো অ্যাডভাইস নেওয়া, মানে এমন মানুষের সাথে কথা বলা যাদের সাথে কথা বলে আমাদেরকে আরও ভালো লাগবে, কারণ আমাদের প্যারেন্টস আমাদেরকে অনেক সাপোর্ট করেছে, তাদের এফোর্টসের জন্য আমরা এত বড় হয়েছি, আর এই গেমের জন্য আমরা ডিপ্রেসড হয়ে গেলে মানে আমাদের লাইফটাকে এভাবে করে শেষ করে ফেলা কোনো মানে নেই,
কারণ
সেটা আমাদের অধিকারও নেই, কারণ আমাদের প্যারেন্টসের যে এফোর্ট ওটাকে এভাবে করে আমাদেরকে নষ্ট করে ফেলা কোনো মানেই হয় না।
ওই ইন্টারনেটের যে সঠিক ব্যবহার, ভালো ব্যবহার, সৎ ব্যবহার, সেই প্রসঙ্গেও এই শিক্ষা কথা বলেছে, বলেছে যে ইন্টারনেট না থাকলে তো আমি এই প্রোগ্রামে যুক্তরাষ্ট্রে এসে পড়াশোনা
করতে পারতাম, এই পুরো গ্রুপটাই আসতে
পারতো না। সে বলছে যে আমার মতো এরকম এক্সাম্পল আপনারা দেখুন, যুবকরা তো এগুলো নিতে পারে,
ভালো দিকটা নিতে পারে। আর একজন তো মন্তব্য করেছে লেবানন থেকে,
নাদিম নামে একজন, নাদিম জিতের লেবানন থেকে, সে কি বলছে?
This Russian guy, like, he don't have the decision to decide who should be dead and who should not be dead. And even if he's depressed, he's not, like, affecting anybody with his depression. He's affecting himself. And the people that are depressed should not, like, follow a stupid game, like, to end their life. And ending their life, it's, like, it's not benefiting them by anything. Like, if you end your life, like, you ended your life. Like, you should try to get off this depression and... stop this depression and try your best, like because there's no reason in like to be depressed.
আচ্ছা,
হ্যাঁ, কারণ আমরা তরুণ সমাজকে এটাই বলবো বা যারাই শুনছেন, যারা এই গেম খেলতে ইচ্ছুক বা এর প্রতি আকৃষ্ট হন, যে কোনো নেশার প্রতি আকৃষ্ট হয়, যে নিজের জীবনটাকে শেষ করা দেওয়ার কোনো অর্থ, জীবন একবারই, একটাই জীবন, সুতরাং সেটাকে শেষ করে দিলে তো আর কিছু রইল না, এর লক্ষ্যটা কি? অনেকেই বিষাদগ্রস্ত হয়, অনেক মানসিক চাপ থাকে, অনেক কিছুই হয়, কিন্তু এইভাবে জীবনটাকে নষ্ট করে দেয়া, জীবন নাশ করা কোনো অধিকার হয়তো কারো নেই।
আমরা অ্যাডভোকেট রাজশ্রী রায়চৌধুরীর কাছে এখন একটু সাজেশন শুনতে চাই। আপনি এই প্রফেশনে সাইবার ক্রাইম নিয়ে পড়াচ্ছেন, বহুদিন থেকে এটা নিয়ে গবেষণাও করছেন, কি করা উচিত বিশ্বের এই মহামারী থেকে বাঁচার জন্য, যুবকদেরকে রক্ষা করার জন্য?
এটার জন্য দু তিনটে পদক্ষেপ নেওয়া উচিত। এক নম্বর হচ্ছে যেটা সরকারের লেভেল থেকে নেওয়া উচিত, সেটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ পদক্ষেপ, যেগুলো তো এই ব্লকিং অফ কন্টেন্ট বা এই ধরনের জিনিসগুলো, এবং যেখান থেকে ছড়াচ্ছে সেই তাদেরকে বারণ করা, যে তারা যাতে সেইগুলোকে ব্লক করেন বা ব্লক করতে সাহায্য করেন, সেই বিষয়গুলো করা। এটা তো গেল অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়। আর যেটা সামাজিক বিষয়, সেটা হচ্ছে যে যখনই এরকম ধরনের কিছু একটা ঘটনা চোখের সামনে দেখতে পাওয়া যাবে বা ইনফরমেশন পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে সেটাকে না গোপন করে সেটা ইমিডিয়েটলি এমন একজনের সাথে আলোচনা করা বা এমন একজনের সাথে সেটা শেয়ার করা, যাতে তিনি একটু পজিটিভ ভাইবস পান, আর কি যে পজিটিভ একটা এনার্জি পান, যাতে সেই বিষাদগ্রস্ত অবস্থা থেকে তিনি বেরিয়ে আসতে পারেন। এটা একটা পদ্ধতি। এবং দ্বিতীয়ত হচ্ছে যে সরকারের আরেকটা কর্তব্য আছে, যেটা সুপ্রিম কোর্ট আজকে বলেছেন একটা ডিরেক্টিভ হিসেবে, যে সমস্ত জায়গায় এই ধরনের যে বিষয়গুলো চলছে, এই ধরনের যে গেমস গুলো চলছে, যেগুলো নেগেটিভ চ্যালেঞ্জ গেমস, সেই চ্যালেঞ্জ গেমস গুলোকে যাতে তারা
কিন্তু
সেটা বিজ্ঞাপন গুলো সেইভাবে ডিজাইন করা উচিত যাতে, এবং তাতে স্ট্যাটুটরি ওয়ার্নিং দেওয়া হবে যে এই জিনিসগুলো যেগুলো দেখানো হচ্ছে, বা এই নিয়ে অনেক শর্ট ফিল্মস আছে, আমি ইন্টারনেটে দেখছিলাম যে ব্লু হোয়েল নিয়ে প্রচুর শর্ট ফিল্ম বেরিয়েছে, তো সেইগুলো যদি সেই ধরনের শর্ট ফিল্ম গুলো কিছু বেছে বুঝে যদি স্কুল কলেজ লেভেলে শো করানো হয় বা কোন একটা
মানে ওটাই হলো যে সচেতন করে তোলা, এর নেগেটিভ দিকগুলো তুলে ধরা। নূরে আলম সিদ্দিকী নূর ফেসবুকে তিনি ব্লু হোয়েল গেম সম্পর্কে মন্তব্য করেছেন, টেলিফোন নাম্বার দিয়েছিলেন, আমরা তার সাথে যোগাযোগ করতে পারলাম না, দুঃখিত। আশা করি নূরে আলম সিদ্দিকী নূর শুনছেন এখন অনুষ্ঠান। তিনি লিখছেন, কিছুটা মাদকদ্রব্য গ্রহণ করার মতো যা মানুষ স্বেচ্ছায় গ্রহণ করে থাকেন, কেউ তাকে বাধ্য করে না, এর ক্ষতিকর দিক অবশ্যই আছে। ব্লু হোয়েল গেম খেলার পর যদি কারো জীবননাশের আশঙ্কা থেকেই থাকে, তবে তা থেকে দূরে থাকাই উত্তম। তরুণ প্রজন্ম এবং অভিভাবক সচেতন হলে আত্মহত্যার মতো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা একেবারেই শূন্য, এটি একটি আতঙ্কের নাম। তো তিনি লিখেছিলেন যে আলাপনে অংশ নিতে চান, কিন্তু সেটা সম্ভব হলো না, আমি তার ফেসবুকের মন্তব্য থেকে পড়লাম।
আচ্ছা,
এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে সচেতনতার অংশে, যেহেতু যুব প্রজন্ম এখানে ইনভলভ, সেক্ষেত্রে যুব প্রজন্মের বেশ কিছুটা সময় কিন্তু তাদের পিয়ার গ্রুপ এবং মাস্টারমশাইদের সঙ্গে কাটে। তারা স্কুল কলেজে বেশিক্ষণ সময় কাটান, দিনের বেশ একটা অধিকাংশ সময় তারা স্কুল কলেজে কাটাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু যারা শিক্ষকরা রয়েছেন স্কুল কলেজে, তাদেরকেও কিন্তু একটু বাড়ানো, এবং তারাও যাতে এই বিষয়গুলো তাদের ছাত্রদেরকে বলেন যে তোমরা এগুলো থেকে দূরে থাকবে, এই ধরনের জিনিস আছে, এবং শুধু ব্লু হোয়েল নয়, আরো অনেক গেমস আছে যেগুলোতে অনেক ইন্টারনেট গেমস
আছে। আমরা আসলে আমাদের সময় ফুরিয়ে আসছে, তো আমরা উপসংহারে খুব সংক্ষিপ্ত আকারে মন্তব্য কিছু শুনি।
ডক্টর আলম যদি একটু বলেন এটার সমাধানের পথ কি।
এই যে আমরা যখন তরুণদেরকে বা এই ধরনের গ্যাজেট ব্যবহার করতে দেই, মোবাইল ফোন এবং কম্পিউটার ল্যাপটপ এগুলো করতে দেওয়ার ক্ষেত্রে, এটার যে খারাপ দিকগুলো আসতে পারে ইন্টারনেটের মধ্যে দিয়ে যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে, সেটা সম্পর্কে একটা সচেতনতা আসলে তখনই করে দেওয়া উচিত। আর পাশাপাশি যে স্কুল কলেজগুলোতে নিয়মিত এই ধরনের সাইবার ক্রাইম সংক্রান্ত আলোচনা সেমিনার গুলো চলতে পারে, পাশাপাশি যেই বিষয়টা জরুরি যে এই ধরনের গেমের ক্ষেত্রে যে ডিপ্রেশনটাকে লুক আফটার করা, যে পরিবারের যে তরুণ সদস্য বা কোনো সদস্য ডিপ্রেশনে ভুগছেন কিনা সেই বিষয়টা টেক কেয়ার করলে আমার মনে হয় যে এটা এই যে এই ধরনের গেমগুলো থেকে যে যে আত্মহননের দিকে যে মানুষ যাত্রা শুরু করে সেটার একটা অন্যতম কারণ হচ্ছে যে হতাশাগ্রস্ত হওয়া।
তার মানে প্রথমে
হতাশাটা যদি আমরা বন্ধ করতে পারি ওই জায়গাটায় কাজ করলে, আমার মনে হয় যে প্রযুক্তি তো তার মতো করে এগিয়ে যাবে এবং প্রযুক্তির ব্যবহারটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু প্রযুক্তির উপর দায় চাপিয়ে দিয়ে কিন্তু আমরা না,
পরিবার এবং সমাজকে সচেতন হতে হবে, পরিবার এবং সমাজকে সচেতন হতে হবে। আমাদের হাতে কিন্তু সময় নেই সেলিম,
আমাদের হাতে সময় নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং অ্যাডভোকেট রাজশ্রী রায় চৌধুরী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ,
এবং শ্রোতা যারা যোগ দিলেন, যারা শুনলেন,
হ্যাঁ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি রোকেয়াপা আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আমাকে আজকে
আমি না এলে তুমি তোমার ছড়া শোনাতে না।
এবং এই ছড়ার শেষ দুই লাইন আবারও বলে শেষ করছি, যে কান নিয়েছে চিলের মতো নীল তিমিটাই ভুয়া, যাসনে খোকা ওই পথে আর জীবন নিয়ে জুয়া। আপনাদের অসংখ্য ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিপ্রিয়া।
আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, দক্ষিণ কোরিয়া যে ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্রের হুমকি দিচ্ছে তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সুরক্ষার জন্য যে নীতি গ্রহণ করেছে তার কোনো পরিবর্তন করবে না। শুক্রবার পানমুনজুনে যেখানে দক্ষিণ ও উত্তর কোরিয়া আলোচনার জন্য মিলিত হয় সেই অঞ্চলেই প্রতিরক্ষা মন্ত্রী ম্যাটিস আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের উদ্ধৃতি দিয়ে বলেছেন, এই সমস্যার সমাধান একমাত্র কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমেই হবে। যুক্তরাষ্ট্র মিয়ানমারের রাখাইন রাজ্যের মুসলিম রোহিঙ্গাদের ওপরে মিয়ানমারের সামরিক সেনারা যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে তা বন্ধের আহ্বান জানিয়েছেন। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বৃহস্পতিবার মিয়ানমারের সশস্ত্র বাহিনীর প্রধান শীর্ষস্থানীয় জেনারেল মিন অন হলাংয়ের সঙ্গে টেলিফোনে বৈঠক করেন এবং রাখাইন রাজ্যে লাগাতার যে মানবিক সংকট এবং নৃশংস অত্যাচার চলছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়ার হাইকোর্ট শুক্রবার এক আদেশ জারি করেছে যে দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী এবং চারজন সেনেটরের দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে তারা আইনসঙ্গতভাবে সংসদে থাকতে পারবেন না। কোর্টের সিদ্ধান্তের কারণে বার্নাবি জয়েস ওই পদ থাকার অযোগ্য হওয়ায় 150 আসনের প্রতিনিধি পরিষদে আবারও ভোট হবে। উত্তরবঙ্গের পাহাড় থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারে ভারতের কেন্দ্রীয় সরকারকে অনুমতি দিল সুপ্রিম কোর্ট। এ বিষয়ে আমাদের কলকাতা প্রতিনিধি পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
কিছুদিন আগে উত্তরবঙ্গের দার্জিলিং থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ। পুজোর ছুটির পর ওই মামলায় হাইকোর্টে হলফনামা জমা দেয় কেন্দ্রীয় সরকার। তারা জানায় আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, তা প্রশাসনকে সামলাতে হবে, নির্দিষ্ট পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এরপরই সুপ্রিম কোর্টে কেন্দ্র জানায় সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ রুখতে কেন্দ্রীয় বাহিনী দরকার। এরই সঙ্গে গুজরাট ও হিমাচল প্রদেশ বিধানসভার ভোট, ফলে সেখানেও নিরাপত্তার জন্য প্রয়োজন কেন্দ্রীয় বাহিনীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দার্জিলিং থেকে 7 কোম্পানি বাহিনী প্রত্যাহারের অনুমতিও দিল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
কাতালান পার্লামেন্টে শুক্রবার স্পেন থেকে স্বাধীনতার পক্ষে ভোট দেওয়া হয়। ভোটের পক্ষে পড়েছে ৭০টি ভোট এবং বিপক্ষে পড়েছে মাত্র ১০টি ভোট। স্পেন থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব পাশ হওয়ার পর পার্লামেন্টের বাইরে উপস্থিত হাজার হাজার জনতা উল্লাসে ফেটে পড়ে। মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনা জানিয়েছে, নিরাপত্তা বাহিনী দেশের পশ্চিমাঞ্চলের মরু এলাকায় ১২ জন সশস্ত্র জঙ্গিকে হত্যা করেছে। শুক্রবার ওই ঘটনার কোনো অসামরিক জনগণ প্রাণ হারায়নি।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন লেনাস রিমকস। আমি তাহিদুল ইসলাম সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.